হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা ১১টা, আর বাংলাদেশ ও ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সরকারের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট।
জহুরুল আলমের রিপোর্ট।
শ্রমিকদের টানা বিক্ষোভের মুখে সরকার রোববার বিকেলে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নির্বাচনী জোট গঠনের একদিন পরে আজ কংগ্রেস ঘোষণা করেছে ওই রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে তারা প্রার্থী দেবে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর। পড়ছি সরকার কবিরুদ্দিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক যে একটি বিমান হামলা চালানো হয় ইরানি অস্ত্র সম্ভার ছিল তার নিশানাস্থল। রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন তিনি। বলেন, এই গত ৩৬ ঘণ্টায় বিমানবাহিনী ইরানের যেসব গুদামে আক্রমণ চালায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে, তাতে ইরানি অস্ত্র গুদাম জাত করা ছিল। সিরিয়ার ওপর ইসরায়েলের হালের কোনো আক্রমণ পরিচালনার কথা স্বীকার করা একটা বিরল ঘটনা। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিমানবন্দরের কাছাকাছির অবস্থানগুলো এবং দামেস্কের দক্ষিণ প্রান্তের কিসওয়ে এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সাংবাদিক জামাল খাশোগজিকে যারা হত্যা করেছে তাদের যাতে বিচারের কাঠগড়ায় নিয়ে যথোপযুক্ত বিচার হয় তার নিশ্চয়তা বিধানের জন্য তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলবেন। খাশোগজিকে হত্যা করা হয় ইস্তাম্বুলে অক্টোবর মাসে, তিনি যখন সৌদি কনসুলেটে গিয়েছিলেন। গোড়ায় সৌদি আরব বলেছিল তিনি নিরাপদেই কনসুলেট ভবন ত্যাগ করেন, পরে অবশ্য তার হত্যার বিষয়টি স্বীকার করা হয়েছিল। তুরস্ক বলে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সৌদি সরকারের সবচেয়ে শীর্ষ অবস্থান থেকে। তবে সৌদি কর্মকর্তারা বরাবরই বলে এসেছেন সৌদি যুবরাজ ওই হত্যার নির্দেশ দেননি। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এই মুহূর্তে দোহার রাজধানী কাতার সফরে রয়েছেন। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় শাটডাউন নিয়ে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয়দের সম্পর্কে তাদের কংগ্রেসীয় নেতৃবৃন্দকে নিয়ে। শনিবার তিনি কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে নিয়ে এবং সেনেট সভার সংখ্যালঘু দলের নেতা চাক সুমার সম্পর্কে মন্তব্য করেন। শনিবার গভীর রাতে করা ওই মন্তব্যে প্রেসিডেন্ট বলেন, ছিঁচকাঁদুনে চাক ও ন্যান্সি কল করবেন এ চিন্তায় আমি হোয়াইট হাউসে অপেক্ষায় রয়েছি, যাতে আবার একবার দেশকে, সীমান্তকে, আমাদের মধ্যে থেকে আমরা মদদ যোগাতে পারি। ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের জন্য কোটি কোটি ডলারের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাজকর্মে যে আংশিক অচলাবস্থা দেখা দিয়েছে সে শাটডাউনের এখন চতুর্থ সপ্তাহ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ৬০ লক্ষ কর্মী বেতন ছাড়াই কাজ করে চলেছেন তারা তুষারঝড়ের মাঝেও। শীতকালীন তুষারঝড় যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বেশ কয়েক রাজ্যে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে। শনিবার দিন এতে সড়ক দুর্ঘটনায় কম হলেও ৫টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝড় শুরু থেকেই মধ্য আটলান্টিক অঞ্চল পানে ধেয়ে আসা শুরু করে। রাজধানী ওয়াশিংটন ডিসি এলাকায় এবং সেই সঙ্গে ম্যারিল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলের কোনো কোনো অংশে রবিবার অবধি ১৩ থেকে নিয়ে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলগুলোতে বরফপাত বেশি হবে বলেই মনে হচ্ছে। মিজুরি রাজ্যে এ অবধি বরফ পড়েছে সবচেয়ে বেশি। সেন্ট লুইস ও জেফারসন সিটিতে বরফ পড়েছে ৩০ সেন্টিমিটারেরও বেশি। কলম্বিয়ায় বরফপাতের পরিমাণ ৪৫ সেন্টিমিটারেরও বেশি। বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বিরোধিত কাশ্মীর অঞ্চলে ধুমধুমার সংঘাত বেঁধে উঠেছে। ভারত বিরোধী প্রতিবাদ বিক্ষোভ উচ্চকিত হয়েছে। জঙ্গিদের সঙ্গে বন্দুক লড়াইয়ে কমসে কম ১৬ ব্যক্তি জখম হয়েছে। সরকারি সৈন্যরা দুই বিদ্রোহী লড়াকুকে হত্যা করেছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে সংঘাতের সূত্রপাত ঘটে রবিবার দিনই দক্ষিণাঞ্চলীয় সোপিয়ান এলাকায়, সরকারি বাহিনী যখন কিনা শোকার্ত মানুষজনকে শোক মিছিলে যোগদান হতে নিবৃত্ত করতে চেষ্টা চালায়। হিমালয় অঞ্চলে ভারতের তরফে সবচেয়ে মারাত্মক যে এক বিদ্রোহীকে পাকড়াও করবার জন্য খোঁজা হচ্ছিল তারই শবযাত্রায় জানাজা মিছিলে যোগদান হতে লোকজনকে বাধা দিচ্ছিল সরকারি বাহিনী। পুলিশ বলছে বিদ্রোহী সেনাধিনায়ক জিনাতুল ইসলাম তাঁর সহযোগী সহ নিহত হন শনিবার দিবাশেষে ভারতীয় সৈন্যদের সঙ্গে বন্দুক লড়াইয়ে। কাশ্মীরিদের অধিকাংশই বিদ্রোহীর সঙ্গে সহমত পোষণ করেন, বলেন অঞ্চলটিকে পাকিস্তানি শাসনাধীনে ন্যস্ত করা হোক অথবা স্বাধীন দেশ হিসেবে থাকতে দেয়া হোক এবং তারাই ভারতীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে সড়ক প্রতিবাদ মিছিলে যোগ দেন। এই অভ্যুত্থানে, এই বিদ্রোহে, ভারতীয় অবদমনে এ অবধি প্রায় 70,000 মানুষের প্রাণ বিনাশ হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে শ্রমিকদের টানা বিক্ষোভের মুখে সরকার রবিবার বিকেলে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছেন বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
মজুরি পর্যালোচনা সংক্রান্ত দ্বিপক্ষীয় কমিটির বৈঠকে সংশোধিত মজুরি কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেন। সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে মোট 18,275 টাকা, দ্বিতীয় গ্রেডে 15,416 টাকা, তৃতীয় গ্রেডে 9,845 টাকা, চতুর্থ গ্রেডে 9,347 টাকা, পঞ্চম গ্রেডে 8,875 টাকা এবং ষষ্ঠ গ্রেডে 8,420 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে তৈরি পোশাক শিল্প শ্রমিকরা রোববার টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ করেছেন। এ সময় রাজধানীর অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভরত হাজার হাজার শ্রমিকের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ছুড়ে এবং কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে, যখন কমপক্ষে 20 জন শ্রমিক আহত হন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সরকারের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট এবং বাম গণতান্ত্রিক জোট, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকেই তার প্রতিবেদনে।
রোববার দুপুরে আচমকা সংলাপে ডাক দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের মত বিনিময় করবেন।
যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন।
এর আগে গত অক্টোবর মাসে 75 দলের সঙ্গে কয়েক দফা সংলাপ করেন প্রধানমন্ত্রী, কিন্তু কোনো দাবিতেই ছাড় দেননি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক সংলাপে দেশ পিছিয়েছে, আরেক সংলাপে আরও সর্বনাশ দেখছি। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, আমরা যেখানে পুনর্নির্বাচন দাবি করেছি সেখানে সংলাপ হতে পারে আরেকটি নির্বাচনের জন্য। বাম গণতান্ত্রিক জোটের মুখপাত্র রহিন হোসেন প্রিন্স বলেন, যারা এক কলঙ্কজনক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে তারা কেন সংলাপ চাচ্ছে? তাদেরকে বৈধতা দেওয়ার জন্য বামফ্রন্ট এ ধরনের সংলাপে যাবে না। চরমুনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, এজেন্ডা দেখে তারা সিদ্ধান্ত নেবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টির নির্বাচনী জোট গঠন করেছে। এই একদিন পরে আজ কংগ্রেস ঘোষণা করেছে ওই রাজ্যের 80টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে তারা প্রার্থী দেবে, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ রবিবার জানান, এসপি আর বিএসপি কংগ্রেসকে জোটে না নেওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে, কারণ জোটে থাকলে কংগ্রেস বড়জোর 25টা আসনে লড়াইয়ের সুযোগ পেত, এখন 80টাতেই তারা লড়তে পারবে। আজাদ জোর দিয়ে বলেন, বিগত নির্বাচনের তুলনায় এবার কংগ্রেস তার আসন সংখ্যা দ্বিগুণ করে ফেলবে, গতবার তারা পেয়েছিল 21টি আসন। তবে আজাদ এখনও জোট বাঁধার সম্ভাবনা জিয়ে রেখে বলেছেন, যোগ্য কোনো দল যদি বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের হাত ধরতে চায় তাদের জায়গা দেওয়া হবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও একই কথা বলেছেন। ওদের বক্তব্যে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে বিএসপি এসপির সঙ্গে এই মুহূর্তে জোট না হলেও উভয়ের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। ভারতের সবচেয়ে বড় এবং রাজনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য থেকে বিজেপিকে হটাতে নিজেদের বোঝাপড়া থাকার প্রয়োজনীয়তা সহজবোধ্য, আর সেটা বুঝতে পেরেই বিজেপি বেশ উদ্বিগ্ন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী শনিবার দিন বলেছেন যে কানাডা অতীব দৃঢ়ভাবে বিশ্বাস করে নারী অধিকার মানবাধিকারই। নবীন বয়সী সৌদি তরুণী প্রাণভয়ে পালিয়ে ক্যানাডায় আশ্রয় নেবার পরবর্তী সময়ে এ কথা বলেন তিনি। শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার সোল হয়ে থাইল্যান্ড থেকে ক্যানাডার টরন্টো শহরে গিয়ে পৌঁছলে অষ্টাদশী রাহাফ মোহাম্মদ আল কনুনকে স্বাগত জানান ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে তাঁর আশ্রয় প্রার্থনা নিয়ে আলোচনায় অংশ নেয়। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। ভারতে 2019 সালের নির্বাচনে জয়লাভ করা নরেন্দ্র মোদীর জন্য খুব একটা সহজ হবে না। সম্প্রতি রাজ্য নির্বাচনে বিরোধী দল কংগ্রেস বিজেপির কাছ থেকে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন দখল করে নেয়। এরপর সবার মনে প্রশ্ন জাগে, এই বছরের নির্বাচনে জয়লাভের জন্য বিজেপির প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ? ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
কয়েক মাস আগেও মনে করা হতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে পরাজিত করা অসম্ভব একটি ব্যাপার, এবং তাঁর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনটি রাজ্যে পরাজিত হবার কারণে মোদীর ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মতো গুরুত্বপূর্ণ আসনগুলোকে হারাতে হয়েছে বিজেপির। 2014 সালের নির্বাচনে এই তারকা রাজনীতিবিদ 13টি রাজ্যতে জয়লাভ করে বিজেপিকে বড় জয় এনে দেন। তবে ডিসেম্বরে এই 3 আসন হাতছাড়া হয়ে যাবার পর থেকে মোদীর যেই সুখ্যাতি ছিল তা কিছুটা ম্লান হতে শুরু করেছে। ভারতের রাজনৈতিক বিশ্লেষক নীরজা চৌধুরী বলছেন, মোদী এবারের নির্বাচনে যদি তাঁর জাদু দেখাতে পারেন তা 2014 সালের মতো এত চমকপ্রদ হবে না। দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য উত্তরাঞ্চলের রাজ্যগুলো সহ এই 3টি রাজ্যগুলোতে জয়লাভ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন নীরজা। নরেন্দ্র মোদীর এই মোহ কেটে যেতে আরম্ভ করেছে গ্রামে এবং শহরেও। এর কারণ হিসেবে ধরা হচ্ছে উন্নয়নের যে বিষয়সূচি নির্বাচনের ইশতেহারে লেখা হয়েছিল, কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধি, মোদী ব্যর্থ হন তাঁর প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করতে। ব্যবসায় কেন্দ্র গুরগাঁওয়ের 24 বছর বয়সী আকাশ কুমার সেই লক্ষ লক্ষ তরুণ সমাজের একজন ভোটার যিনি গত নির্বাচনে মোদীকে ভোট দিয়েছিলেন। তিনি আশা করেছিলেন পরিবর্তন আসবে। আকাশ বলছিলেন, মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার মতো তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, নিম্ন আয়ের মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন, জীবনযাত্রার খরচ কমাবেন, কিন্তু আমি এর কোনো সুবিধা পাইনি। আবাসন প্রতিষ্ঠানের একজন মাঠ কর্মী আকাশের মাসিক আয় $300। সাম্প্রতিক বছরগুলোতে আকাশের আয় তেমন বাড়েনি, নতুন চাকরি পাওয়াও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও অর্থনীতির মাপকাঠি বলছে বৃদ্ধি পেয়েছে, তারপরও নতুন কর্মসংস্থান একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের গ্রামগঞ্জের চিত্র শহরের তুলনায় খুব একটি ব্যতিক্রম নয়। ভারতের অর্ধেক জনসংখ্যা কৃষিকাজের ওপর নির্ভরশীল, এবং 2018 সালে কৃষকরা প্রতিবাদ জানায় ফসলের মূল্য কমে যাওয়ায়। কৃষি বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত সরবরাহের কারণে পেঁয়াজ এবং আলুর দাম কমে যায়। এতে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে কৃষকরা ক্ষুব্ধ হয়ে যান এবং জোর প্রতিবাদ জানান। নভেম্বরে নতুন দিল্লিতে হাজার হাজার কৃষক প্রতিবাদ জানাতে চতুর্থবারের মতো রাস্তায় জড়ো হন। প্রতিবাদ হয় মুম্বাই শহরেও। কৃষি বিশেষজ্ঞ দিবেন্দর শর্মা বলেন, কৃষকদের এই প্রতিবাদের প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে ব্যালট বাক্সেও। এর দোষ পুরোপুরি বিজেপি সরকারের ওপর চাপানো যায় না। কয়েক দশক ধরে এই চাপা রাগ জমিয়ে রাখার ফলাফল আজকের এই পরিস্থিতি। গত 4 দশক ধরে কৃষিভিত্তিক আয় স্থবির হয়ে রয়েছে, সেজন্য যেই ক্ষমতায় আসুক তাঁকে এই খাতে বিশেষ নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আশানুরূপ কাজ করতে ব্যর্থ হওয়ার উপলব্ধি থেকেই বিজেপি এখন প্রচার করছেন নরেন্দ্র মোদী একজন সৎ উদ্দেশ্যাবলীর নেতা। বলছে, তাদের পূর্বের সুবর্ণ দিন নিয়ে আসার যে প্রতিশ্রুতি ছিল সেখান থেকে তারা সরে এসে এখন বলছেন, মোদী এই পর্যন্ত যা কাজ করেছেন তা দেশের এবং মানুষের কথা বিবেচনা করেই করেছেন। জেইন ইউনিভার্সিটির রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ সন্দীপ শাস্ত্রী বলেন, বিজেপি তাদের প্রচারণা বদল করার বিষয়টি দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা অস্বস্তির ভেতর পড়েছেন, কেননা তারা জানে 2014 সালের করা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারেননি। তবে বিজেপি নেতারা দাবি করছেন, রাজ্য নির্বাচনের পরাজয় জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কেননা রাজ্য নির্বাচনে স্থানীয় সমস্যা সমাধানের বিষয়গুলো প্রাধান্য পেয়ে থাকে। কৃষকদের ক্ষোভের ব্যাপারে বিজেপি সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নরেন্দ্র মোদীকে আপাত দৃষ্টিতে দুর্বল মনে হলেও তিনি এখনও ভারতের একজন প্রত্যয়ী নেতা। কংগ্রেস রাজ্য নির্বাচনে জয়ের পর এবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কংগ্রেস 2014 সালের নির্বাচনে নিম্নকক্ষে 44টি আসনে জয় পায়, বিজেপি পায় 282টিতে। সন্দীপ শাস্ত্রী বলেন, কোন সন্দেহ নেই বিজেপি এবং নরেন্দ্র মোদীর সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার নিয়ে খোদ যুক্তরাষ্ট্র প্রশাসনের মধ্যে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এই ভিন্ন মতের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বেশ কয়েকদিন আগে পদত্যাগ করেছেন। তবে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশক্রমে সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের কার্যক্রম এবং এর সম্ভাব্য প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার নিয়ে খোদ যুক্তরাষ্ট্র প্রশাসনের মধ্যে আমরা নিকট অতীতে ভিন্নমত লক্ষ্য করেছি। আমরা জানি যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগও করেন, তো এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
আমরা প্রথম থেকেই দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষত সিরিয়ার বিষয়ক সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের বাইরেও কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে আপনার ট্রাম্প এবং তার এবং অন্যান্য কর্মকর্তার মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি বা মতবিরোধ আমরা দেখে এসেছি। তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যখন সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি আসলো, অনেকের কাছে এটা মনে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তটি এককভাবেই নিয়েছেন, এতটাই এককভাবে নিয়েছেন যে ট্রাম্পের যে প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস তিনিও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা দপ্তর, সে প্রতিরক্ষা দপ্তরও মনে করে এই মুহূর্তে সৈন্য প্রত্যাহার করা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে যাবে না। এবং এই বিষয় নিয়ে যে বিভিন্ন যে মতবিরোধ, যে হোয়াইট হাউসের সাথে প্রতিরক্ষা দপ্তর এবং এই এই মতবিরোধের ফলশ্রুতি হিসাবেই কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রতিরক্ষা দপ্তরের কয়েকজন কর্মকর্তার পদত্যাগ করা। তারা মনে করছেন যে এই সিদ্ধান্ত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে যাবে না, তারা এই সিদ্ধান্তের সাথে তারা থাকবেন না এবং ফলশ্রুতিতে তারা তাদের পদ থেকে সরে গেছেন।
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয়েছে একথা বলার পর আবার একবার বলা হলো যে সৈন্য প্রত্যাহার ঠিক নয়, সাজ সরঞ্জাম প্রত্যাহার করা হচ্ছে। আবার বলা হলো যে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। তো এ ধরনের এই যে তথ্যগত বিভ্রান্তি এবং এই ব্যাপারটা, এটা কি সামরিক কৌশলের কারণে ঘটছে? কারণ তারা বলছেন প্রতিরক্ষা দপ্তর থেকে যে তারা স্পষ্ট করে বলতে চাইছেন না যে সৈন্য ঠিক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
এটি আসলে প্রতিরক্ষা কৌশলের থেকেও আমার কাছে মনে হয়েছে যে একটা যে আপনার সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্তের সমন্বয়হীনতা হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা দপ্তরের মধ্যে ঘটছে, এটি হচ্ছে তারই প্রতিফলন। সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি ছোট ছোট ঘাঁটি রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু মার্কিন প্রতিরক্ষা দপ্তর ক্রমাগতই বলে যাচ্ছে যে এই মুহূর্তে সৈন্য প্রত্যাহার করা যাবে না। ফলে আমরা একটা দেখতে পাচ্ছি যে হোয়াইট হাউসের সাথে প্রতিরক্ষা দপ্তরের এক ধরনের সিদ্ধান্ত প্রণয়নের ব্যাপারে এক ধরনের টানাপোড়েন চলছে। এই যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের এক ধরনের চাপও কখনো কখনো মনে হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুভব করছেন যে যাতে এই মুহূর্তে সৈন্য প্রত্যাহার করে না নেওয়া হয়। এরই ফলশ্রুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের কথাবার্তা, কখনো বলা হচ্ছে সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসা হবে এবং কখনো বলা হচ্ছে যে শুধু সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। এবং যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইটে বলে দিয়েছেন যে কত সময়ের মধ্যে সৈন্য প্রত্যাহার করা হবে এবং সৈন্য প্রত্যাহারটি দ্রুত না করে ধীরে ধীরে সেখান থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসা হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্তে এখন পর্যন্ত অবিচল রয়েছেন বলেই মনে হচ্ছে।
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার প্রসঙ্গে আরেকটি কথা চলে আসে যে ইসলামিক স্টেট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তাকারী YPG যে অরক্ষিত থাকবে এবং তুরস্ক তাদের উপর যে আক্রমণ চালাতে পারে, অভিযান চালাতে পারে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ YPG-কে তুরস্ক একটি বিদ্রোহী গোষ্ঠী বলেই আখ্যায়িত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই YPG-কে রক্ষা করতে চাইছে যাতে করে তারা পুরোপুরি অরক্ষিত অবস্থায় না থাকে। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আজ এরকম একটা ইঙ্গিতও দিয়েছেন যে তুরস্ককে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে রাজি করাতে চাইছে। তো পুরো বিষয়টা কি?
এটি হচ্ছে সবচেয়ে জটিল অবস্থা মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসবার পর, কারণ আপনি যেটা বললেন যে তুরস্ক YPG কে বা কুর্দি যে বিদ্রোহী রয়েছে তাদেরকে তারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে, এবং তুরস্ক মনে করে তার যে স্বার্থ রয়েছে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের জন্য এই তুর্কি এই কুর্দি বিদ্রোহীরা হুমকিস্বরূপ। এবং তারা বারবার বলে আসছে যে সিরিয়ার যে উত্তর অংশ যেখানে আসলে কুর্দি অধ্যুষিত এলাকা, সেই অধ্যুষিত এলাকাতে তারা সেই অধ্যুষিত এলাকা যদি কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকে তাহলে তারা অভিযান চালাবে। তারা বলছে যে হয় সেই অধ্যুষিত এলাকা সিরিয়ান সরকারের হাতে তুলে দিতে হবে, অথবা তারা সেখানে সৈন্য পাঠাবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে যে সেখানে কোনো বিদ্রোহী তৎপরতা চলবে না। তো আজকে যে সংকটটা তৈরি হয়েছে, এতদিন পর্যন্ত কুর্দি বিদ্রোহীদের এক ধরনের সমর্থন পেয়ে আসছিল মার্কিন সৈন্যদের কাছ থেকে, এখন মার্কিন সৈন্যরা চলে গেলে তারা যে আশঙ্কাটা করছেন যে তুর্কি যে ফোর্স সেই সৈন্য সীমান্ত ক্রস করে সিরিয়াতে প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে যে অ্যাসুরেন্সের কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত তুরস্ক বলছে তারা কোনো গ্যারান্টি দিতে পারবে না যে মার্কিন সৈন্য চলে গেলে তারা সীমান্ত অতিক্রম করে সিরিয়াতে প্রবেশ করবে না। তারা আরো শর্ত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে যেসব কোন কোন ঘাঁটি থেকে তারা সৈন্য প্রত্যাহার করছে, এবং সৈন্য প্রত্যাহার করবার পর যে অস্ত্র সামগ্রী, অস্ত্র যেগুলি রয়েছে এবং যে সমস্ত অস্ত্র তারা কুর্দি বিদ্রোহীদেরকে দিয়েছে, সে কি পরিমাণ অস্ত্র দিয়েছে সমস্ত তথ্য তুরস্কের হাতে তুলে দিতে হবে। এবং শুধু একটি শর্তেই তুরস্ক বলছে যে আমরা সেখানে অভিযান চালাবো না যদি কুর্দি বিদ্রোহীরা তাদের অস্ত্র সমর্পণ করে সিরিয়ান যে সরকার রয়েছে সে সরকারকে তাদের এলাকায় প্রবেশের অধিকার দেয় এবং সিরিয়ান বাহিনীর হাতে তাদের নিয়ন্ত্রণগুলি ছেড়ে দেয়। সুতরাং এই মুহূর্তে পুরো বিষয়টাতে একটি অচল অবস্থা তৈরি হয়েছে, এবং মার্কিন সৈন্য এখান থেকে চলে গেলে কি দাঁড়াবে, তুরস্ক কি সত্যি সীমানা অতিক্রম করে সিরিয়াতে প্রবেশ করবে কি করবে না, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে সমস্ত বিষয়টা নিয়ে মার্কিন যে সৈন্য প্রত্যাহারের যে সিদ্ধান্ত, সেটি সিরিয়ার যে সংকট, সে সংকটে আরেকটি অচল অবস্থা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সৈন্যরা যে মিত্রবাহিনীর অংশ ছিল, কিংবা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে মিত্রবাহিনী গঠিত হয়েছিল, তা যে কেবল ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে তা নয়, বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যে সিরিয়ার সরকারের বিরুদ্ধেও তারা সেখানকার যে বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে সমর্থন যুগিয়ে এসছে। তো এখন কি পুরোপুরি কৌশলটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ সিরীয় সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠী, সিরীয় বিদ্রোহী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র আর সমর্থন দেবে না?
যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না এটি সরাসরি বলেনি, তবে যেটা হয়েছে যে সেখানে একটি বিদ্রোহী গোষ্ঠী না, এখানে আমরা অনেকগুলি বিদ্রোহী গোষ্ঠী দেখেছি। সেখানে রয়েছে আল কায়দার মতো যারা হায়াত তাহরির আল শাম নামে পরিচিত এবং বিভিন্ন র্যাডিক্যাল গ্রুপ সেখানে রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যে গ্রুপগুলিকে সহায়তা করে এসেছিল তারা ছিল তুলনামূলকভাবে দুর্বল, এবং সেখানে তুরস্ক সমর্থিত বেশ কিছু বিদ্রোহী গ্রুপের উপস্থিতিও আমরা দেখেছি। সুতরাং এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তটি আসলে অনেককে বিস্মিত করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল যে কোনো অবস্থায় প্রেসিডেন্ট আসাদ সরকারকে স্বীকৃতি না দেয়া। সুতরাং এখন অনেক বিশ্লেষকই আসলে প্রশ্ন তুলতে শুরু করেছেন, যেটি আপনি আপনার প্রশ্নের মধ্যে উঠে এসেছে যে সরাসরি না বললো এখন থেকে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে সব রকম সহায়তা দেওয়া বন্ধ করে দেবে এবং শেষ পর্যন্ত আসাদ সরকারকে মেনে নেবে। তার অর্থ হচ্ছে যে সিরিয়াতে এবং মধ্যপ্রাচ্যে যে আমরা কিন্তু আরেকটি উপাদান দেখছি, সেটা হচ্ছে যে রাশিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি এবং ক্রমবর্ধমান প্রভাব, অর্থাৎ সেই ক্রমবর্ধমান উপস্থিতি এবং ক্রমবর্ধমান প্রভাবকে কি বর্তমান ট্রাম্প সরকার এক ধরনের মেনে নিচ্ছে বা মেনে নেওয়ার সংকেত দিচ্ছে। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর মার্কিন সৈন্যবাহিনী যদি প্রত্যাহার করে চলে যায় তার কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আসলে মার্কিন স্ট্র্যাটেজিটা এখানে কি ছিল এবং আলটিমেটলি এটা কোন পক্ষের এবং কাদের স্বার্থর পক্ষে গিয়েছে।
আপনি রাশিয়ার কথা যথার্থই বলেছেন, কিন্তু পাশাপাশি আরেকটি প্রসঙ্গ চলে আসে, সেটি হলো ইরান প্রসঙ্গ। ইরানের যে প্রভাব সিরিয়ার শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকারের ওপর, সেই প্রভাব তো আরও বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে সেটা তুরস্কই বলুন, সৌদি আরবই বলুন, যুক্তরাষ্ট্রই বলুন, তাদের কাছে কতখানি গ্রহণযোগ্য হবে?
আপনি নিশ্চিতই বলেছেন, ঠিকই বলেছেন যে মার্কিন সৈন্য প্রত্যাহার করার পর শুধু সিরিয়াতে নয়, এত তো অঞ্চলেই আসলে ইরানের একটা প্রভাব বৃদ্ধি পাবে এবং এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। বিকজ ঐতিহাসিকভাবে সৌদি আরব কখনই ইরানের যে প্রভাবশালী হয়ে উঠুক মধ্যপ্রাচ্যে সেটা তারা চায় না, এবং ইরানের সাথে সৌদি আরবের একটা শীতল যুদ্ধের মতো সম্পর্ক রয়েছে। এদিকে তবে তুরস্কের সাথে সম্পর্কের বিষয়টি একটি অন্যরকম। তুরস্ক এবং ইরানের মধ্যে কিন্তু এক ধরনের সহযোগিতার ব্যাপারও রয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এক দেশের প্রেসিডেন্ট প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা সফর করছেন এবং বিভিন্ন জায়গায় তারা এক ধরনের সহযোগিতাও করছেন। শুধু মূল প্রশ্নটা হচ্ছে সৌদি আরবের ক্ষেত্রে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পুরোপুরি নিজেকে সিরিয়া থেকে সরিয়ে নিয়ে আসে, তাহলে তুরস্ক এবং সৌদি আরব দুটো শক্তিরই সিরিয়ার উপর যে প্রভাব বিস্তার করবার যে ক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের যে ক্ষমতা, বিশেষ করে সৌদি আরবের, সেটি হ্রাস পাবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে প্রভাবশালী করে তুলবে এবং একই সাথে রাশিয়ার প্রভাবকে বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে আপনার কি বলে ভূ রাজনৈতিক যে ডাইমেনশনটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডাইমেনশনটাকে আমরা নতুন রূপে দেখতে পাবো।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
বিশ্বের বিভিন্ন স্থানে বসবাস করছেন 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। এই বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকেই আছেন বেশ মেধাবী, যাদের অনেকে আন্তর্জাতিক অঙ্গনেও সফল। সেলিম হোসেন সম্প্রতি ঘুরে এসেছেন সিলিকন ভ্যালি এবং কথা বলেছেন তাদের কয়েকজনের সঙ্গে। সেলিম হোসেন আজ শোনাচ্ছেন গুগলের একজন সফল বাংলাদেশি প্রযুক্তিবিদের গল্প।
গুগল ম্যাপ তৈরি করে এবং উন্নয়ন করে শুধু গোটা পৃথিবীকে নয়, মহাবিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন, যারা বিশ্বের হাজার কোটি মানুষের মধ্যে হতে হাতে গোনা সেই মেধাবী কয়েকজনের মধ্যে একজন বাংলাদেশের নামও রয়েছে। তিনি শিশির খান।
আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে যে এনএলইউরের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। সো মানে আপনি বাংলায় কথা বলবেন, আমি ইংলিশে কথা বলবো, আমরা দুজন দুজনকে অটোমেটিকলি বুঝতে পারবো। উইদাউট এনি অগমেন্টেড এনি কাইন্ড ট্রান্সলেশন,
মানে ইনস্ট্যান্ট
ট্রান্সলেশন হয়ে যাবে। এবং শুধু তাই না, এটা আপনি একটা মেশিনকে যে সঙ্গে যখন কথা বলছেন বা ইন্টারঅ্যাক্ট করছেন, মেশিন আপনার নিজের ভাষা অটোমেটিকলি বুঝবে এবং অটোমেটিকলি ইন্টারপ্রেট করে সেটা রেজাল্ট দিতে পারবে। সো ইটস লাইক আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার।
বিশ্বের সর্ববৃহৎ, সর্বপ্রথম অনলাইন সার্চ প্রতিষ্ঠান, পৃথিবীর সর্ববৃহৎ লাইভ এনসাইক্লোপিডিয়া, সমৃদ্ধ তথ্য ভাণ্ডার গুগলের সঙ্গে রয়েছেন গোড়া থেকেই।
এই গুগল আর্থের কারণে তো আমরা এখন ঘরে বসে আমাদের ঘর বাড়ির অবস্থা জেনে নিতে পারি।
অবশ্যই।
আচ্ছা, এই গুগল আর্থের জন্য কি ব্যবহার করেন, মানে স্যাটেলাইট?
আপনি দিস ইজ সংক্ষেপ ধাবান বাই দ্য ওয়ে, তুমি ডান দিকে দেখুন। হ্যাঁ, আই থিংক ইটস মাচ বেটার ইউ মে বি দিস।
আমি বলছি যে কোনো না কোনো স্যাটেলাইট তো ইউজ করি।
রাইট রাইট, আমি দেখাচ্ছি।
গুগলের নিজস্ব স্যাটেলাইট আছে না?
আমাদের নিজস্ব আছে, কিন্তু আপনি যদি এই হয়ে তাকান দেখবেন যে এখানে আছে এই এই ডাটা সোর্সগুলো আমরা ইউজ করি। মানে এরা হচ্ছে একজন অন্য একটা কোম্পানির কাছ থেকে আমরা এই ডাটাগুলো লাইসেন্স করে নিয়ে আমরা ইউজ করি। সো আমাদের কিছু স্টোরিটা আছে, ইটস এ জিও ডিসপ্লে, অনেক অনেকদিন আগে, আমি শিওর না এক্স্যাক্টলি কোন ফোনটাতে, বাট আমাদের সিইও বলছিল যে আমাদের যে ইউজারগুলো আছে তাদের বিশ্লেষণগুলো কী কী, আমরা যে জানতে চাই যে তার কী ধরনের, তার ছেলের নামে কী ধরনের ইনকাম সোর্স, কোথা থেকে এসে কোন ল্যাঙ্গুয়েজ সার্চ করছে। তো আমাদের চিফ ইঞ্জিনিয়ার যে ছিল অমিত অ্যাট দ্য টাইম, ও তখন আমার কাছে ওই ডাটাটা এখন নেই, আমি তোর কাছে রাতে ফেরত এসে দিয়ে যাবো। সো রাতে গিয়ে ওর এক রাতে এই জিনিসটা তৈরি করে। সো আপনি চিন্তা করেন, আপনি যখন সার্চ করেন তখন কী কী জিনিস আমরা পাই? আমরা পাই আপনি কোত্থেকে সার্চ করছেন, ফিজিক্যাল লোকেশন, মানে আপনার অ্যাটলিস্ট
পৃথিবীর আইটি রাজধানী স্যান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে অন্যান্য আইটি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশাল একটি এলাকা জুড়ে গুগল প্লেক্স। প্রবেশ পথেই সারি সারি পাম গাছ, মাঝখান দিয়ে সামনে এগুলে ইস্পাত আর কাঁচে ঘেরা অনেকগুলো ভবন, আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি। ক্যাম্পাসের ভবনগুলোর মাঝে গুগল রঙে রাঙানো বর্ণিল বাইসাইকেল। গুগল রঙ মানে হচ্ছে লাল, হলুদ, নীল। গুগলার এবং পর্যটকদের সুবিধার্থে এই ব্যবস্থা। মৃদুভাষী তরুণ প্রযুক্তিবিদ, লাজুক প্রকৃতির শিশির খান গুগল আর্থ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। 6 বছর অন্যান্যদের পাশাপাশি গুগল আর্থ উন্নয়নে কাজ করেছেন তিনি। ঘরে বসে গুগল আর্থ দিয়ে যে কোনো স্থানের তথ্য ও ছবি পাওয়া যায়। গুগল ম্যাপ দিয়ে মানুষ নিত্যদিনের জিপিএসের কাজ সারেন। সিলিকন ভ্যালির গুগল অফিসে বসে দেখালেন শিশির খান বাংলাদেশের সংসদ ভবন সহ অনেক কিছু। শিশির তার গুগলার হওয়ার গল্প বলতে গিয়ে শুরু করলেন তরুণদের জন্য কেন গুগল স্বপ্নের কর্মক্ষেত্র সেই কথা বলে।
গুগলের রুল হচ্ছে প্রথম সপ্তাহে আপনার প্রথম মাসে 15 পাউন্ড গেইন করতে হবে। সব ধরনের
15 পাউন্ড গেইন করতে হবে,
মানে বেসিক্যালি এত খাবার, তো এগুলো হচ্ছে আপনার মাইক্রো কিচেনে খাবার, বিভিন্ন ধরনের খাবার। আপনার লাইক এ ব্যারেস্টা যে ক্যাফি কফি ল্যাব, সো এখানে আপনার বিভিন্ন ধরনের নতুন নতুন ধরনের টাইপের কফি ব্রু করা হয় এবং খাওয়ানো হয়। আমাদের রেগুলার খাবার তো আছে। ট্রান্সপোর্টেশনের কথা আপনাকে বাসের কথা বললাম, বাইকের কথা বললাম। Along with that, there are some free car that you rent it out for free. You take it out for a day. Exercise, I said fitness exercise. Bibhinno dhoroner amader class ache, including nacha, Indian dance, yoga, meditation, crossfit, kickboxing. Bharat Natyam ache.
Google-er bishal campus shobar jonno unmukto. Paye hente ba nijer garite kore apun mone je keu ghure berate pare Google campus-e. প্রাত্যহিক জীবনের ভার্চুয়াল জগতে তথ্য পেতে যাকে ছাড়া চলেই না সেই হচ্ছে এই গুগল। সারা ক্যাম্পাসে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণী, বিভিন্ন স্থান থেকে তারা এসছেন, আবার গুগলে কাজ করছেন এমনও রয়েছেন। গুগলারদের সজীব আর সৃষ্টিশীল রাখার জন্যে রয়েছে গুগলের নানা আয়োজন, নানান ধরনের খেলা, বিচ ভলিবল, সুইমিং পুল, খাবার, যোগ ব্যায়ামসহ অনেক কিছু।
So আমরা যখন কাজ করি, অবভিয়াসলি আমাদের উই থিঙ্ক লট অ্যাবাউট আওয়ার আউটসাইড অফ বডি প্রবলেম, বাট হোয়াট অ্যাবাউট ইনসাইড অফ দ্য বডি, সার্চ উইদ ইন ইউর সেলফ। তো সেইখানে মেডিটেশনস, যোগা, মাসাজ, এইগুলো দিয়ে আপনাকে অ্যাড্রেস দ্য ইনার স্ট্রেস। বিভিন্ন ধরনের সার্ভিসের কথা যেটা বললাম, যেখানে চুল কাটার থেকে শুরু করে বাইক ফিক্স থেকে শুরু করে ফ্লাওয়ার থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে এমনকি আপনার চাকু ধার দেওয়ার মেশিনও আছে এখানে, সো আপনি সেরকম নিতে পারেন।
কিভাবে গুগলের শুরু হলো, কোত্থেকে শুরু হলো, এসব জানতে চাইলে শিশির খান বললেন ইতিহাস।
এইটা শুরু হয়েছিল গুগলের প্রথম, না?
হ্যাঁ, 2004 আমরা মুভ করি ওই দুটো বিল্ডিং এ বা পাশের দুটো
বিল্ডিং। গুগলের শুরু হয় কবে?
98
তার মানে এইখান থেকেই শুরু। এটা
বড় আকারে এখান থেকে শুরু, এর আগে আপনার ছিল গ্যারেজ একটা পলাল
বলেন। 1998 সালে প্রথম গুগলের যাত্রা শুরু হয় পল আল্টোর একটি গ্যারেজে। এখন প্রশ্ন হচ্ছে, এত ইনফরমাল অবস্থার মধ্যেও গুগলের লোকজন কাজ করে কখন? গুগলারদের কাজ প্রচলিত চাকরির মতো নয়, প্রকল্প ভিত্তিক অনেকটাই। এক একটি প্রকল্প নিয়ে এক একটি গুগলার দল স্বতন্ত্রভাবে কাজ করে, নিজেদের সুবিধা মতো তারা কাজ করে। প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদের দিন রাতের হিসাব থাকে না অনেকের কাছেই। বর্তমানে গুগলের সার্চ অ্যান্ড মেশিন লার্নিং, গুগল ব্রেইন এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করছেন শিশির খান। কিভাবে গুগলার হলেন সে গল্প জানতে চাইলে তিনি বললেন,
আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি, বাট বাংলাদেশে পড়েছি ক্লাস 10 পর্যন্ত, তারপর এখানে এসে হাই স্কুল কলেজ। এখানে গুগলের মেইন কাজ ধরেন সার্চ, তো অবশ্যই আমাদের
বেসিক
ব্রেড অ্যান্ড বাটার, তারপর হচ্ছে অ্যাড, তারপরে হচ্ছে আপনার মেশিন লার্নিং, ডিপ, তারপরে গুগল ব্রেইন, এই ধরনের প্রজেক্ট আছে অনেকগুলো, যেগুলো আপনার নেক্সট জেনারেশন ফ্রন্টিয়ার্স। লাইক ফর এক্সাম্পল দ্য প্রোডাক্ট দ্যাট আই ওয়ার্ক অন, আমি যেটাতে কাজ করি সেটা হচ্ছে যে এনএলইউর উপরে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। সো মানে আপনি বাংলাতে কথা বলবেন, আমি ইংলিশে কথা বলবো, আমরা দুজন দুজনকে অটোমেটিকলি বুঝতে পারবো, উইদাউট এনি অগমেন্টেড এনি কাইন্ড ট্রান্সলেশন,
মানে ইনস্ট্যান্ট ট্রান্সলেশন
হয়ে যাবে। এবং শুধু তাই না, এটা আপনি একটা মেশিনকে যে সঙ্গে যখন কথা বলছেন বা ইন্টারঅ্যাক্ট করছেন, মেশিন আপনার নিজের ভাষা অটোমেটিকলি বুঝবে এবং অটোমেটিকলি ইন্টারপ্রেট করে সেটা রেজাল্ট দিতে পারবে। সো ইটস লাইক আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার।
গুগল ক্যাম্পাসের সর্বত্রই দেখা যায় গো গ্রিন ইনিশিয়েটিভ। সবগুলো ভবনেই রয়েছে একটি করে খাবার ক্যাফে, টেবিল চেয়ার দিয়ে সাজানো ইনডোর আউটডোর ক্যাফেটেরিয়ায় নানা রং, বর্ণ, আকার, ধর্মের মানুষ একসঙ্গে খাচ্ছেন, তাদের বেশিরভাগই গুগলার, কেউ কেউ পর্যটক। ক্যাফের সবকিছুই ফ্রি গুগলজীবীদের জন্যে। আবার খাদ্য তালিকায়ও কোনো কোনোটি কালার কোডেড, সবুজ মানে স্বাস্থ্যকর খাবার, হলুদ মানে অত স্বাস্থ্যকর নয়, লাল মানে চিন্তাভাবনা করে খেতে হবে, কিডনি ফেল হওয়ার সম্ভাবনা আছে, এ ধরনের কিছু বিষয়।
আপনি যখন ক্যাম্পাসে ঘুরবেন বেশ কয়েকটা জিনিস ভেরি ব্লেটেন্ট, খুবই স্ট্যান্ডার্ড হয়ে যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার্স, সব কিছু বেশ বাচ্চাদের কালারের, হলুদ, লাল, সবুজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ, লাল, সবুজ, নীল,
চারটাই। আরেকটা দেখবেন বেশ ইনফর্মাল, কেউ এখানে ফর্মাল ড্রেস ট্রেস পরে যায় না, বিগ কন্ট্রাস্ট টু আইবিএম। আইবিএম বা ইস্ট কোস্টের কালচারটা বেশ ফর্মাল কালচার। আর থার্ড যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টালি সাস্টেইনড ডেভেলপমেন্ট। সো এই যে রাস্তা দেখছেন এখানে এক সাইডে বাইকের রাস্তা, একটা সাইডে হাঁটার রাস্তা, এই পুরো ক্যাম্পাস এটা লুপ করেছে। সো আপনি গাড়ি ছাড়াও পুরো ক্যাম্পাসটা আপনি যেতে পারবেন।
বাইকের রাস্তা হলো এটা না,
গ্রিনটা বাইক,
গ্রিনটা বাইক
এটা হচ্ছে।
আচ্ছা,
তারপরে আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের উপর সোলার প্যানেল, আজকে হয়তো এনাফ প্রডিউস করছি না, বাট একটা সানি ডেতে এনাফ ইলেকট্রিসিটি প্রডিউস করে আমরা আবার বাদ বাকিটুকু সিটিকে দিয়ে দিই। আবার যখন আমাদের আজকের মতো দিনে যখন এনাফ প্রডিউস হয় না, তখন সিটির থেকে নিয়ে আসি। ফ্রি অর্গানিক গার্ডেনস অ্যান্ড অল দ্যাট, এগুলো আমাদের এই ভলেন্টিয়ার্স যারা বিভিন্ন প্যাশনেট যারা আছে তারা করে।
গুগল প্লেক্সে হাঁটলে চোখে পড়ে অ্যান্ড্রয়েড স্ট্যাচু, টিরেক্স, ডাইনোসর স্কেলেটন, শিল্পকর্ম, ভাস্কর্য, গার্ডেন, বারবিকিউ ইয়ার্ড, টেনিস কোর্ট, ফিটনেস সেন্টার, ফুটবলের মাঠ, গুগলের ড্রাইভারবিহীন গাড়ি। আর গুগল সুভেনির শপে ঢুকলে দেখা যায় গুগলের নানান রকম পণ্য, যার মধ্যে রয়েছে গুগল গ্লাস, নানান ধরনের ফোন সেট ইত্যাদি। বিশ্বের বহু সংস্কৃতির এক মিলন মেলা এই গুগল প্লেক্স। সকল প্রান্তের মানুষ এখানে কাজ করেন সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে এসে। অনেক গুগলার গুগল প্লেক্সকে জাতিসংঘের মতো একটি মিনি জাতিসংঘ বলে আখ্যা দেন। গুগলের ডাইভার্সিটির কথাও বললেন শিশির খান।
দ্য লাস্ট ওয়ান ইজ ডাইভার্সিটি। আমাদের এখানে আমরা সবসময় বিভিন্ন ডাইভার্সিটিকে সেলিব্রেট করি। সো যার যে ধরনের প্যাশন আছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং ওপেনলি সেলিব্রেট করি টুগেদার। সো ইট উইল বিকাম পার্ট অফ গুগল।
বাংলাদেশি কতজন হবে এমন প্রশ্নে বললেন যে 60-70 জন সব মিলে হয়তো হতে পারে, তবে ভারত, চীন সহ প্রযুক্তিতে যেসব দেশ উন্নত সেসব দেশের লোকজন বেশি কাজ করছেন গুগলে। তবে কয়েক বছর আগে বাংলাদেশে গিয়েছিলেন গুগলার রিক্রুট করতে, যে দল তার সঙ্গে শিশির খানও ছিলেন, সেই অভিজ্ঞতার কথাও বললেন।
ওই ছাত্ররা বেশ ভালো আপনার অ্যালগরিদম সলভ করতে পারে, সো ইটস ইজিয়ার ফর দোজ গাইজ টু গেট ইন। তো ওই পাইপলাইন থেকে আমাদের প্রায় অলমোস্ট 20-25টা এসছে। সো আমি যখন 15-তে বাংলাদেশে গিয়েছিলাম হায়ারিংয়ের জন্য, তখন আমরা প্রায় 7 জনকে অন দ্য স্পট আমরা অফার দিয়েছিলাম
ঢাকা থেকে।
আচ্ছা, সো দ্য গুড থিং অ্যাবাউট দ্যাট ওয়াজ ওখানে আপনার সব ধরনের ইউনিভার্সিটি, শুধু যে বুয়েট ঢাকা তা না, সব ধরনের ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট ছিল। এবং এমনকি আমরা একটা দুটো অফার দিয়েছিলাম শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো ইটস লাইক ইটস ভেরি অ্যামেজিং টু সি এভরিথিং ইজ অল ওভার দ্য
প্লেস। ভারতীয় কি পরিমাণে আছে এখানে?
প্রচুর আছে, কারণ কিভাবে আপনি লক্ষ্য করবেন যে পৃথিবীতে যদি এখন ইন্টারনেটের গ্রোথ দেখেন, আপনার নর্থ আমেরিকা বা ইউরোপ না, এখন গ্রোথ হচ্ছে আপনার চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া। সো আপনি যদি ওদের কাছে যেতে চান, তাহলে ওদের ধরনের মানুষকে নিয়ে আসতে হবে, নিয়ে ওদের মার্কেটটা বুঝতে হবে, ওদের কী ধরনের পড়ার দরকার সেটা বুঝতে হবে। তো সেই জন্য দেখা যাবে যে বেশিরভাগ কোম্পানি, শুধু গুগল না, অন্যান্য কোম্পানি তো একদম স্ট্র্যাটেজিক পজিশনগুলোতে বা কী এরিয়াগুলোতে ওদের লোকজন থাকবে, এটাই স্বাভাবিক।
আর এমনি গুগলের অফিস তো, এটা তো মেইন অফিস, এছাড়া অন্যান্য মানে
আমাদের মানে 60টার মতো অফিস আছে অল ওভার, অল ওভার
এশিয়াতে। কোথায় কোথায় আছে?
এশিয়াতে ইঞ্জিনিয়ারিং অফিসটা আছে আপনার সিঙ্গাপুর, ইন্ডিয়াতে 3টা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং গৌগাঁও।
বাংলাদেশে আছে?
না, বাংলাদেশে নেই, এবং আমার মনে হয় না আপাতত কোনো প্ল্যানও আছে। প্ল্যান ইজ ক্যাচ 22, মার্কেট ইজ ভেরি স্মল। ওখানে রিলায়েবিলিটি অফ কানেক্টিভিটি, মানে আপনি ইন্টারনেটের কানেক্টিভিটিও খুব একটা রিলায়েবল না, রেগুলেশনের অনেক ব্যাপার স্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে মার্কেটটা সুপার স্মল। আই থিঙ্ক আপনি যদি দেখেন কয়েকজন ইন্টারনেট ইউজ করে, সত্যিকার এভাবে ইউজ করে খুবই অল্প।
কেমন করে গুগলে চাকরি পাওয়া যায়, কেমন করে গুগলে চাকরি পাওয়া যায় এমন প্রশ্নে বললেন, গুগলে চাকরি পাওয়া খুব একটা কঠিন কাজ নয়, বড় স্বপ্ন দেখতে হবে, সৃষ্টিশীল হতে হবে, পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে হবে, গুগলকে জানাতে হবে গুগলকে কিভাবে মেধা দিয়ে সহায়তা করা যায়, গুগলের মতো নিজেকে সৃষ্টিশীল করে তুলতে হবে। তাহলে বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশের তরুণরাও নিশ্চয় একদিন গর্বিত গুগলার হতে পারবে, এমনটি আশা করেন শিশির খান। মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে মানুষের হাতে তুলে দিয়েছে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে গুগল। সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালির পাহাড় ঘেরা মনোরম এই প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সিলিকন ভ্যালির যে স্থানটিতে গুগল তার মূল কমপ্লেক্সটি করেছে, সেখানকার ভিজিটর সেন্টারে
গোটা গুগলের সমস্ত কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়েছে, এগুলো আপনাদেরকে জানালাম। ভবিষ্যতে পৃথিবীর সব বড় বড় প্রযুক্তিবিদদের সঙ্গে বাংলাদেশি প্রযুক্তিবিদরাও গুগল এবং অন্যান্য প্রযুক্তি কোম্পানিতে কাজ করে এগিয়ে চলছেন, বিশ্বকে আরও এগিয়ে নিয়ে যাবেন তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে, এটাই সবাই আশা করছে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, গুগল কমপ্লেক্স, সিলিকন ভ্যালি।
সদ্য সমাপ্ত 2018 সালটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ছিল, কেননা এবছরই অর্থাৎ 2018 সালে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বেশ কিছু নতুন নতুন আবিষ্কার। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
2018 সালটি বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ওই বছর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। পাশাপাশি ছিল রাসায়নিক আক্রমণ, ক্লোনিং এবং আরও অনেক নতুন নতুন আবিষ্কার। স্যালিসবারি শহরের বাসিন্দাদের জন্য 2018 সালটি অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে, কেননা এই বছর নার্ভ এজেন্ট নভিচক এই শহরটিকে আক্রমণ করেছিল। প্রফেসর অ্যান্ড্রিয়া স্যালাস এই নভিচককে এক ধ্বংসাত্মক বিষ হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক অ্যান্ড্রিয়া সেলাস বলেন,
The nervous system just fires wildly, and so you get all these bizarre symptoms of paralysis and convulsions at the same time.
এই নার্ভ এজেন্ট নভিচক আমাদের স্নায়ুতন্ত্রকে অদ্ভুতভাবে আক্রমণ করে এবং এই রোগ আক্রমণের ফলে পক্ষাঘাত এবং খিচুনি সহ আরো নানা ধরনের উপসর্গ দেখা দেয়। রাশিয়ান কর্তৃপক্ষের অপারেটররা একজন প্রাক্তন রাশিয়ান গুপ্তচর এবং তার মেয়ের উপরে এই নার্ভ এজেন্ট ব্যবহার করার প্রচেষ্টা করেছিল বলে সন্দেহ করা হয়। 2018 সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অর্থাৎ জিন তত্ত্ব নিয়ে যে প্রকৌশল, তাতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে 1997 সালে যে প্রথম ভেড়া ডলি ক্লোন করা শুরু হয়েছিল, সেই থেকে উন্নতি করে 2018 সালে কিন্তু শুকর, কুকুর, বাদর ইত্যাদি বিভিন্ন পশুদেরকে ক্লোন করা হয়েছিল। জেনেটিক প্রকৌশলের সাহায্যে বর্তমানে জিনকে অনেক ধরনের পরিবর্তন করা হচ্ছে, যেমন হলস্টাইন প্রজাতির পশু তৈরি করা হচ্ছে যাদের কোনো শিং নেই। ডেভিসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যালিসন ভ্যান এনিমাম বলেন যে,
ডেয়ারি কাউস লাইক হলস্টাইনস গ্রো হর্নস এন্ড দে আর কোয়াইট ডেঞ্জারাস ফর human workers and also for their fellow.
তিনি বলেন যে সবথেকে বেশি দুধ দিতে সক্ষম হলস্টাইন প্রজাতির গরুগুলির মাথায় এমন শিং থাকে যেটি কিন্তু যেসব মানুষ তাদের পরিচর্যা করে তাদের পক্ষে বিপজ্জনক তো বটেই, এমনকি তাদের নিজেদের প্রজাতির গরুগুলির জন্য এরা নিরাপদ নয়। একটি প্রাচীন প্রজাতির পোকা যেটি কামড়ালে যথেষ্ট ব্যথা হয়, এদের মধ্যেও কিন্তু কিছু অদ্ভুত আচরণ বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন। বিজ্ঞানীরা এক্স-রে ব্যবহার করে 3 কোটি বছরের পুরনো অর্থাৎ প্রাচীন প্রজাতির একটি প্যারাসাইটিক পোকা আবিষ্কার করেছেন, যেটি অন্যের শরীরের উপর আশ্রয় করে বেঁচে থাকে এবং এগুলিকে দেখতে কিন্তু একটি ছোট্ট চালের দানার মতো। এগুলি বহু আগে মাছির শরীরের উপর প্যারাসাইট হিসেবে বসবাস করত। এ নিয়ে যুক্তরাজ্যে অবস্থিত ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম অর্থাৎ জাতীয় ইতিহাস জাদুঘর থেকে অ্যান্ড্রু পোলাসজেক বলেন,
Either the host is paralyzed or it continues to feed and breathe and live relatively normally, but with this
এই পোকাগুলি যে মানুষের অথবা পশুর শরীরের উপর আশ্রয় নেয় সেগুলিকে আস্তে আস্তে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়, এবং যদিও খাওয়া দাওয়া এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজ স্বাভাবিকভাবে এরা করতে থাকে, তবে দিনের পর দিন শরীরে বাসা বেঁধে থাকার ফলে কিন্তু অবশেষে এই সব মানুষ অথবা পশু মৃত্যুর মুখে ঢলে পড়ে। আরেকটি আবিষ্কার হলো চিলিতে একটি বড় টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে একটি নক্ষত্র যখন একটি ব্ল্যাক হোলের পাশ দিয়ে প্রদক্ষিণ করছিল, তখন সেই নক্ষত্র থেকে বিচ্ছুরিত আলোর উজ্জ্বলতার অনেক পরিবর্তন হয়েছিল, অর্থাৎ এই ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এই আলোকে বিকৃত করতে সক্ষম হয়েছিল। এই পর্যবেক্ষণটি কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে যে সব নতুন সম্ভাবনা করেছিলেন সেগুলির একটিকে নিশ্চিত করেছে, এবং এটাই এখন বলা যেতে পারে যে মহাবিশ্ব কেবল মহাকাশ নয়, এটি মহাকাশ এবং অনন্ত সময়ের একটি বিরাট সমন্বয়।
জ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিরা তাদের ছেলেমেয়েরা যাতে বাংলা সঙ্গীতের চর্চা করতে পারেন সেজন্য সব রকমের চেষ্টা করেন। ক্যালিফোর্নিয়া শহরের প্রবাসী বাঙালিরাও এর ব্যতিক্রম নয়। এ বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা আবু নাসির রাজীব।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের মাঝে চেষ্টার কোনো কমতি নেই। নিজেদের সন্তানেরা যাতে বাংলা ভাষায় কথা বলতে পারে বা বাংলায় একটু গান গাইতে পারে সেজন্যে যুক্তরাষ্ট্রের নানা শহরে গড়ে উঠেছে বাংলা গানের স্কুল। আরোহী মিউজিক স্কুল এমনই একটি প্রতিষ্ঠান। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরে এই গানের স্কুলটি প্রতিষ্ঠা করেছেন রাবিয়া খন্দকার নামিস্তা। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এই স্কুলে গান শিখছে।
আমার নাম লিয়ানা হক আর আমি 3 বছর ধরে গান করছি।
আমার নাম আজান আর আমি 1 বছর গান শিখছি।
আমার নাম নিশা, আমি 3 বছর ধরে গান শিখছি।
আমি পারিসা আর আমি 3 বছর ধরে গান শিখছি আর আমি বাংলা গান পছন্দ করি।
আমার নাম মাহিতা, আমি 3 বছর ধরে গান শিখছি। আমি অনেক ছোটবেলা থেকে গান গাই আর আমার বাবা গান গায় আর আমার মা গান পছন্দ করে আর আমি অনেক বাংলা অনুষ্ঠানে গান গাই।
মূলত বাবা মায়ের আগ্রহেই বাচ্চাদের গান শেখা। একজন অভিভাবক মনিকা রায় বলছিলেন, বাংলা সংস্কৃতির সাথে নিজের সন্তানকে পরিচিত করার জন্যই তিনি তার মেয়েকে এই স্কুলে গান শেখাচ্ছেন।
আমি আসলে, আমরা নিজেরা খুব বাংলা গান শুনতে পছন্দ করি, সেটা যে কোনো ফর্মের গানই হোক না কেন। তো আমি চাই আমার বাচ্চারাও যদি একটু বাংলা গান জানে, বোঝে, বাংলা কথাটাও ওদের অনেক পরিষ্কার হবে এবং ওরা আমাদের কালচারের সাথে ইন্টারঅ্যাক্ট করলে আমাদেরও বুঝতে সুবিধা হবে, ওরা যে কোনো কিছুতে মজা পাবে, সব জায়গায় যেতে চাইবে, যার কারণেই আমার মেয়েকে আমার বাংলা গান শেখানো। ও প্রায় 2 বছর ধরে শিখছে নামিস্তাপুর কাছে এবং এখন পর্যন্ত আশা করছি যে ও পছন্দ করছে এবং ভবিষ্যতেও এটা কন্টিনিউ করবে। বাংলা বলতে জানে, পড়তে অতটা পারে না, সরে কখনটা হয়তো একটু লিখতে পারে বাট পড়তে, বুঝতে বা বলতে পারে। এখন পর্যন্ত আগ্রহ তো ভালোই দেখতে পাচ্ছি, মাঝে মাঝে নিজে একটু গুনগুনও করে, আবার অনেক সময় অর্থগুলোও জানতে চায়, এই গানটা এরকম কেন, এরকম করে কেন করা হয়েছে। এখন পর্যন্ত আছে আগ্রহ। ওর যতদিন ইচ্ছে হবে, যতদিন পারবো বা টিচার এখানে অ্যাভেলেবেল হবে, আমি হয়তো চেষ্টা করে যাবো ওকে শেখানোর।
শিফাত হাসানের ছেলেও এই বাংলা স্কুলে গান শিখছে।
আমি আমার ছেলেকে গান শেখাচ্ছি কয়েকটি কারণের জন্য। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ওর বাংলাটা জানি একটু ইম্প্রুভ হয় সেই কারণে। সেকেন্ডলি, আমি চাচ্ছি যে ওর ভয়েস প্রজেকশন ফিউচারে, আমাদের সবার মধ্যে কিন্তু ন্যাচারালি পাবলিক স্পিকিং এই কোয়ালিটিটা থাকে না, তো ওটা যাতে ওর ইম্প্রুভ হয়, ভয়েস প্রজেকশনটা যেন ভালো হয়, উচ্চারণ যেন ভালো হয়, ওটার জন্য। প্লাস অলসো গানের রিদমটা কিন্তু অনেকে বুঝে না, সো ওই রিদমের সেন্স অফ রিদমটা আসার জন্য আমি ওকে গান শিখাচ্ছি।
ছোটদের পাশাপাশি বড়রাও এই স্কুলে গান শিখছেন। নাসরিন কবির তাদেরই একজন।
গান শুনতে ভালোবাসি, গান গাইতেও ভালোবাসি। ছোটবেলায় গানের পরিবেশে বড় হয়েছি, তো গানের প্রতি একটা আকর্ষণ সবসময় কাজ করতো। ছোটবেলায় কিছুটা গান শিখেওছি, তো যখন বাইরে চলে এলাম সেইটা গান থেকে অনেক দূরে চলে যাচ্ছিলাম। কিন্তু আমরা খুবই লাকি যে স্যাক্রামেন্টোতে আমরা একটা গানের একটা সঞ্চার, একটা প্রাণের সঞ্চার, কেমন যেন একটা অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যার মাধ্যমে গানটাকে আবার যেন গাওয়ার সুযোগ পাচ্ছি, শেখার সুযোগ পাচ্ছি এবং এই সুযোগটা যেন আরও বড় হয় এবং বড় আকারে যেন আমরা আরও এটাকে বিস্তৃত করতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে শুধুমাত্র ছোটরা নয়, বড়রাও গান শিখতে চাচ্ছেন এবং গান শিখছেন নামিষতার সঙ্গে, এবং আমরা খুব এনজয় করছি। এটার আরেকটা কারণ হতে পারে যে অবসর সময়ের একটা একটা ভীষণ একটা বিনোদন যেটা গানের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সো আমরা যদি একটু সময় পাই, একটু অবসর সময় পাই, আমরা গান গাই, গানের চর্চা করি, গান শিখি, এবং এই ঘরোয়া পরিবেশে এই সুদূর প্রবাসে বসে আমরা যে এটুকু করতে পারছি, এটা আমাদের জন্য অনেকটা রিল্যাক্সিং এবং আমার মনে হয় এটা থেরাপিউটিক।
স্যাক্রামেন্টোতে বাংলাদেশি কমিউনিটির একজন সংগঠক রানা বিল্লা বলছিলেন, বাংলা গানের এই স্কুল কমিউনিটির অনেক দিনের চাওয়া পূরণ করেছে।
নতুন প্রজন্ম, যারা নতুন জন্ম হচ্ছে, এদেরকে বাংলা শেখানোর জন্য, বাংলা স্কুল ছিল না এর আগে, বাংলা স্কুল হয়েছে, মিউজিক স্কুল ছিল না, এখন এই স্কুলটা হওয়াতে এবং এই টিচার আসাতে যারা আমাদের নতুন এখানকার প্রজন্ম, যারা এখানে বাংলাদেশি অরিজিন এখানে জন্ম হচ্ছে, তারা এই বাংলা স্কুল এবং বাংলা মিউজিক স্কুল এদের মাধ্যমে বাংলা শিখতে পারছে, বাংলা গান গাইতে পারছে। এটা আমাদের জন্য একটা অনেক পাওয়ার, যেটা আমাদের ছিল না অনেক বছর। আমরা এটা পাওয়াতে আমরা খুবই হ্যাপি। আমরা যারা আমাদের বন্ধুবান্ধব যারা আছে এখানে, প্যারেন্টসরা, তারা সবাই খুব হ্যাপি আর কি।
আরোহী মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা রাবিয়া খন্দকার নামিস্তা তার স্কুল প্রতিষ্ঠার প্রেক্ষাপট জানাচ্ছিলেন।
স্কুলটা শুরু করেছি আজকে থেকে 5 বছর আগে। আমি তখন ফ্লোরিডাতে ছিলাম। গান যেহেতু ছোটোবেলা থেকেই গান করি, গান শিখেছি, এখানে আসার পরে আবার নতুন করে হিন্দুস্তানি ভোকাল করি, শুরু করি শেখা। আসার পরে দেখলাম যে এখানে বাংলা গানের অনেক শ্রোতা এবং সবাই গান শিখতে চায়, গান গাইতে চায় শুদ্ধ। তো তখন আমি ঠিক করি যে না, শেখাই। তো এরকম অনেক বাচ্চার বাবা মারাও আছেন যারা বাঙালি, ওনারা অনেকে রিকোয়েস্ট করলো যে গান শেখাবে কিনা। তো তখনই একজন দুজন করতে করতে আজকে।
এখন মোট কতজন শিক্ষার্থী রয়েছে আপনার স্কুলে?
আমার 12-13 জন।
এবং এদের বয়স, এরা কোন গ্রেডে পড়ে?
এরা আমার সবচেয়ে ছোট যে, ওর বয়স 6 বছর, আর বড় মানে 10 গ্রেডে পড়ে,
16-17 না, 15-16। বাচ্চাদের যে গান শেখাচ্ছেন, শেখাতে গিয়ে কখনো কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন? মানে আমরা জানি যে অধিকাংশ বাচ্চাই তো ওরকম বাংলা বলতে পারে না।
সমস্যা অনেকই ছিল প্রথমে যখন শুরু করি বাচ্চা এখানে, যেহেতু বাচ্চাগুলো এখানে জন্ম, স্কুলে যায়, ইংলিশ বলে, সব জায়গায় ইংলিশেই এরা কথা বলে। আর আসলে গান যারা শেখে বাচ্চাদের জন্য না, বাচ্চারা শেখে মূলত বাবা মার জন্য। বাবা মারা অনেক বেশি আগ্রহী বাচ্চাদেরকে আমাদের বাংলাদেশের কালচারটা শেখানোর জন্য, এটা ধরে রাখার জন্য বাংলাদেশের কালচারটা। তো যার কারণে যে সমস্ত বাবা মারা বাচ্চাদের সাথে রেগুলার বাসায় বাংলা বলে, সেই সমস্ত বাচ্চারাই অ্যাকচুয়ালি গানটা মানে করছে। বাবা আমাদের হেল্প ছাড়া এটা সম্ভব না।
আপনি মূলত কোন ধরনের, মানে কোন ধরনের গান শেখাচ্ছেন ওদেরকে?
ওদেরকে আমি শেখাচ্ছি, প্রথম আমি যেটা শেখাই সেটা হচ্ছে ক্লাসিক্যাল, একদম সারে গামা, যেটা একদম বেসিক নোটস যেগুলো সেটা শেখাই ক্লাসিক্যাল, এবং ওর পাশাপাশি বাংলা গান, আমাদের বাংলাদেশের গান, যেমন দেশের গান। এখানে প্রচুর প্রোগ্রাম হয় আমাদের বাংলাদেশের কমিউনিটি, অনেক অনেক প্রোগ্রামই হয়, এভরি 2-3 মান্থসে কোনো না কোনো প্রোগ্রাম থাকে, এবং সেখানে বাচ্চারা বাংলা গান করে। তো যার জন্য ওদেরকে প্যাট্রিয়টিক সংটা, দেশাত্মবোধক গানটা শেখাতে হয়, এর পাশাপাশি নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত সবই শিখছে তারা।
গানের স্কুল নিয়ে আপনার স্বপ্ন কী? আপনি এরপরে কী করতে চান?
আমি বাচ্চাদেরকে আসলে শুদ্ধ বাংলায় গানটা শেখাতে চাই, মানে একদম শুদ্ধ করে, সারেগামা পাতা যাতে সুন্দর করে ওরা গাইতে পারে, পিওরলি গাইতে পারে।
প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই স্কুলের মাধ্যমে প্রবাসে শুদ্ধ বাংলা সঙ্গীতের চর্চা অব্যাহত থাকবে।
আমি এটা কন্টিনিউ করব এবং এই শুদ্ধ গান এখানে তো বাংলার উপর বেশি জোর দিই, বাট আমার ইচ্ছে আছে আমি বাংলাদেশে যেও একটা স্কুল দিব যেখানে শুদ্ধ গান শেখাটা।
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো।
আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
বিশ্ব সংবাদেই শুনেছেন যুক্তরাষ্ট্রের তুষারপাতের খবর। বাংলা অধিবেশন শুরুর আগে গিয়েছিলাম বাইরে দেখতে কি অবস্থা, চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। মূলত আমি দাঁড়িয়েছিলাম ক্যাপিটল হিলের সামনে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যাপিটল হিলের সামনের রাস্তাটি গুরুত্বপূর্ণ হওয়ারই কথা, এবং সেই গুরুত্বপূর্ণ রাস্তায় যখন আমি ছিলাম তখন দেখেছি যে যানবাহন একেবারে নেই বললেই চলে, এবং তুষার পরিষ্কারের চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটি অত বেশি কার্যকর না। এ কারণেই রাস্তায় আসলে গাড়ির সংখ্যা যেমন কম, একই সঙ্গে এর আরও কিছু কারণ রয়েছে। আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাজের বিরতি চলছে, যেটাকে আমরা আসলে শাটডাউন বলে থাকি, আংশিক কার্যবিরতি, সেটি একটি কারণ। অন্যদিকে আজ রবিবার যুক্তরাষ্ট্রে এবং সরকারি ছুটির দিনও, সে কারণেও মানুষজনের আগমন কম। এবং আমরা যখন আসলে অফিসে আসছিলাম তখন আমরা দেখেছি যে হাইওয়েতে গাড়ির সংখ্যা অনেক কম, কারণ হাইওয়ের তুষার ঠিকমতো পরিষ্কার করা তখনও হয়নি, খুব অল্প সংখ্যকই পরিষ্কার করা হয়েছে, এবং যে অবস্থা রয়েছে সেখানে আসলে গাড়ির গতি 30 থেকে 30 থেকে 40-এর মধ্যে, সে কারণে আসলে গাড়ির সংখ্যা অনেক কম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনটায় রয়েছে ক্যাপিটাল হিল, এবং সেই চার রাস্তার মোড় যেটাকে বলা যায় সেখানে আসলে গাড়ির সংখ্যা কত কম। এই অবস্থার মধ্যেও যারা আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা নিশ্চয়ই কাজে এসছেন, এবং তারা এটাও আসলে জানেন না যে তারা তাদের কাজের বিনিময়ে যে বেতন পাওয়ার কথা সেটি কবে নাগাদ তারা পাবেন, তারপরও তারা কাজে এসছেন। এটি আসলে এক ধরনের সৌন্দর্য যুক্তরাষ্ট্রের যারা কাজ করেন তাদের, এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর কী অবস্থা। আমরা নিশ্চয়ই আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। আসলে যে অবস্থা তাতে কতক্ষণ নাগাদ এই রাস্তা ঠিকমতো পরিষ্কার হবে তা এখনই বলা যাচ্ছে না। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের মূল অধিবেশনে। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
এবং গোড়াতেই আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট।
তরুণ কবি সৃজাত আলোচনা সভায় যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন, ঘটনাস্থল অসমের শিলচর। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন বাংলার শিল্পী বুদ্ধিজীবী মহল। অসমের শিলচরের একটি হোটেলে তখন ছিলেন কবি সৃজাত। অভিযোগ, হোটেলের বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আলোচনা সভায় আয়োজকদের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয় কিন্তু বিক্ষোভ থামেনি। আয়োজক ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা বাঁধে তা অচিরেই চরমে ওঠে। তখনই বিক্ষোভকারীরা হোটেলে ভাঙচুর করতে শুরু করেন। সৃজাতর দাবি, তিনি প্রায় আড়াই ঘন্টা হোটেলে বন্দী ছিলেন, পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় সার্কিট হাউসে। আজ রবিবার সকালেই কলকাতায় ফেরেন কবি সৃজাত। কলকাতায় ফিরে তিনি জানান, গত দুবছর ধরে দেশে বাক স্বাধীনতা কমছে। কবি সৃজাতর একটি কবিতা ঘিরে বছর দেড়েক আগে উত্তেজনা ছড়িয়েছিল, তার বিরুদ্ধে শিলিগুড়িতে একটি FIR দায়ের হয়েছিল। এদিনের বিক্ষোভও ওই কবিতাকে ঘিরেই বলে জানা গেছে। বিক্ষোভে নেতৃত্ব দেন কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এবং দু একটি শিরোনাম সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সিরিয়ায় সাম্প্রতিক যে বিমান হামলা চালানো হয় ইরানি অস্ত্র সম্ভার ছিল তার নিশানাস্থল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জামাল খাশোগজিকে যারা হত্যা করেছে তাদের যাতে বিচারের কাঠগড়ায় নিয়ে যথোপযুক্ত বিচার হয় তার নিশ্চয়তা বিধানের জন্য তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলবেন। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় শাটডাউন নিয়ে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয়দের সম্পর্কে তাদের কংগ্রেসীয় নেতৃবৃন্দকে নিয়ে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন ওয়াল্টার রবার্টস, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমার নাম সরকার কবির,
আমরা সবাই জানি। আমরা দুজনই আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি,
সালাম।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।